আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাজীদের ঘটনা বলি দুরূদ শরীফের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সালাম নিজের এক গোলামের নামে হযরত সাইয়েদনা আবুল ফজল ইবনে জিরাক কুমাসানি রহমতুল্লাহি তালালাই বলেন আমার নিকট খোরাসান থেকে এক আশেকানে রসুল আসলো এবং বলতে লাগলো আলহামদুলিল্লাহ আমি মসজিদে নববী শরীফে ঘুমান্ত অবস্থায় ছিলাম এমন সময় নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার উপর দয়া করে দিদার দিলেন ঠোঁট মোবারক নড়ে উঠল রহমতের ফুল বর্ষণ হতে লাগলো এবং শব্দগুলো প্রায় এইরকমই ছিল যখন তুমি হামজান যাবে তখন আবুল ফজল ইবনে জিরাককে আমার সালাম বলবে আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর এরূপ দয়া করার কারণ কি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে আমার উপর দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করে সাইয়্যিদুনা আবুল ফজল রাহমাতুল্লাহি তাআলাই বলেন অতঃপর সেই খোরাসানি ব্যক্তিটিও আমাকে বলতে লাগলেন আমাকেও সেই দুরূদ শরীফটি শিখিয়ে দিন যা আপনি পাঠ করে থাকেন তখন আমি তাকে বললাম আমি প্রতিদিন 100 বার কিংবা তারও অধিক দুরূদ শরীফ পাঠ করে থাকি সেই আশিকানে রসুলটি এই দুরূদ শরীফ আমার কাছ থেকে শিখে নিল আর শপথ করে বলতে লাগলো আমি আপনাকে চিনতাম না আপনার নামও কখনো শুনিনি আপনার ব্যাপারে আমাকে স্বয়ং হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই বলেছেন হযরত সাইয়েদনা আবুল ফজল ইবনে জিরাক রহমতুল্লাহি তাআলাই বলেন আমি সেই সৌভাগ্যবান আশিকে রসুলটিকে কিছু উপহার দিলাম যেন তার কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো কিছু শুনতে পাই কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে বললেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক বার্তা পৌঁছানোর পরিবর্তে দুনিয়াবি কোনো প্রতিদান চাই না এরপর সেই আশিকে রসুলটিকে আমি দ্বিতীয়বার কখনো দেখিনি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলাই বলেন আমি তাওয়াফ করার সময় এক আশিকে রসুলকে প্রতি কদমে রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে দেখে জিজ্ঞাসা করলাম ভাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইত্যাদি পাঠ না করে শুধু দুরূদ শরীফ পাঠ করেই চলছেন এর রহস্য কি তখন তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন অতঃপর বললেন আমি আমার পিতার সাথে বাইতুল্লাহর হজ করতে বের হলাম সফররত অবস্থায় আমার বৃদ্ধ পিতা খুবই অসুস্থ হয়ে পড়েন আমরা একটি জায়গায় থেমে গেলাম অনেক চিকিৎসা করালাম কিন্তু আল্লাহ পাকের হুকুমে তিনি ইন্তেকাল করলেন দেখতে দেখতে তার চেহারা কালো হয়ে গেল এবং চোখগুলো বেঁকে গেল আর পেটও ফুলে গেল এ অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং কাঁদতে কাঁদতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলাম আমি মরহুমের চেহারা চাদর দিয়ে ঢেকে দিলাম এমন দুঃখের সময়ও আমার ঘুম এসে গেল আমি স্বপ্নে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিহিত সৌন্দর্যের প্রতিচ্ছবি সুবাসিত এক বুজুর্গ ব্যক্তির জিয়ারত করলাম এমন সৌন্দর্যমণ্ডিত ব্যক্তি এমন সৌন্দর্যমণ্ডিত ব্যক্তিত্ব আমার চোখ কখনো দেখিনি আর এমন সুগন্ধ আমি আর কখনো পাইনি তিনি আমার মরহুম আব্বাজানের নিকট এলেন চাদর উঠিয়ে তার নুরানি হাতটি চেহারায় বুলালেন দেখতে দেখতে এই মরহুমের চেহারার কালো রং পরিবর্তন হয়ে নুরানি হয়ে গেল চোখ আর পেটও ঠিক হয়ে গেল সেই নুরানি বুজুর্গটি যখন চলে যাচ্ছিলেন তখন আমি তার আঁচল আঁকড়ে ধরে আরজ করলাম আপনি কে যার কারণে এই বিরহণ ভূমিতে আল্লাহ পাক আমার আব্বাজানের প্রতি দয়া করলেন তিনি ইরশাদ করলেন তুমি আমাকে চিনোনি আমি হলাম তোমাদের নবী সাহিবে কোরআন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা গুনাগার ছিল কিন্তু আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করত যখন সে এই দুরবস্থার শিকার হয় তখন আমার নিকট ফরিয়াদ করেছিল আর নিশ্চয়ই যারা আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করে আমি তাদের ফরিয়াদ শুনে থাকি এরপর আমার চোখ খুলে গেল আমি দেখলাম যে সত্যি আমার আব্বাজানের চেহারা নূরে আলোকিত হয়ে গেছে আর পেটও স্বাভাবিক হয়ে গেছে আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহবুবে রব্বে গনি আকায় মক্কি মাদানি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসেবে মক্কায় মুকাররমার কাফিরদের সাথে আলোচনা করার জন্য পাঠিয়েছিলেন। কেননা তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এবছর শাহে খাইরুল আনাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে মক্কা শরীফে প্রবেশ করতে দেবে না। হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবার হেরেম শরীফে গিয়ে পৌঁছান তখন তাকে বলা হল, এবছর আপনারা হজ করতে পারবেন না। মক্কার কাফিরেরা হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি যেহেতু এখানে এসেই গেছেন তবে ইচ্ছা করলে তাওয়াফ করে নিতে পারেন। হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তাওয়াফ করা অশোভন মনে করলেন। অতএব তিনি বললেন, আমি ততক্ষণ পর্যন্ত কাবা শরীফের তাওয়াফ করব না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করবেন না। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাকিবে দোষে মুস্তাফা সৈয়দুল আশফিয়া, বেরাদারে শহীদে কারবালা, জিগরে গোসায়ে ফাতেমা, দিলবন্দে মর্তদা সৈয়দনা ইমাম হাসান মুস্তফা রদি আল্লাহু তাআলা আনহু একবার বললেন, আমি খুবই লজ্জিত। আহ, আল্লাহ পাকের সাথে কিভাবে সাক্ষাৎ করব? আফসোস, তার পবিত্র ঘর কাবা শরীফ পর্যন্ত কখনো পায়ে হেঁটে এলাম না। এরপর তিনি রদি আল্লাহু তাআলা আনহু 20 বার মদিনা শরীফ থেকে মক্কা শরীফ হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে এসেছিলেন। বর্ণিত রয়েছে, একবার তিনি কাবা শরীফের তাওয়াফ করলেন, এরপর মাকামে ইব্রাহিমের নিকট 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করলেন। অতঃপর আপন চেহারা মুবারক মাকামে ইব্রাহিমের উপর রেখে অজর নয়নে কাঁদতে কাঁদতে এভাবে মোনাজাত করলেন, হে আমার রব্বে কাদির, তোমার অদম বান্দা তোমার দরবারে উপস্থিত, তোমার ভিখারি তোমার দরজায় উপস্থিত, তোমার অনাথ বান্দা তোমার দ্বারে উপস্থিত। তিনি কথাগুলো বারবার বলছিলেন আর কান্না করছিলেন। তারপর মসজিদে হারাম থেকে বের হয়ে কিছু মিসকিন লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা রুটির সৎকার টুকরো খাচ্ছিল। তিনি তাদেরকে সালাম করলেন। সালামের উত্তর দেওয়ার পর তারা তাকেও তাদের সাথে খাওয়ার দাওয়াত দিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে একই দস্তারখানায় বসে গেলেন আর বললেন, এই রুটিগুলো যদি সৎকার না হতো তবে আমিও আপনাদের সাথে অবশ্যই খেতাম, কিন্তু আমরা নবীর বংশ, সৎকা গ্রহণ করা হারাম। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মিসকিনদেরকে তার বাসস্থানে নিয়ে আসেন এবং সবাইকে ভালো খাবার খাওয়ালেন। অতঃপর যাওয়ার সময় সবাইকে দিরহামও দান করলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, বৃষ্টিতে তাওয়াফ করার কথা কি বলবো? হযরত সাইয়েদুনা আবু ইকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমি বৃষ্টিতে তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করি। আমরা যখন মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করলাম তখন হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নতুনভাবে আমল করো, নিশ্চয়ই তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই ইরশাদ করেছিলেন আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বৃষ্টিতে তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করেছিলাম। হযরত মাওলানা আব্দুল হক ইলাহাবাদী রহমতুল্লাহি তাআলা ভারতের অধিবাসী এবং প্রসিদ্ধ আলিমে দীন ছিলেন। 40 বছরেরও বেশি সময় মক্কা শরীফে বসবাস করেন। প্রতি বছর নিষ্ঠার সাথে অবশ্যই হজ করতেন। এক বছর হজের মৌসুমে তিনি খুব অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। জুলহিজ্জাতুল হারামের 9 তারিখ তার সাগরিদদের বললেন, আমাকে হেরেম শরীফ নিয়ে চলো। কয়েকজন মিলে উঠিয়ে নিয়ে এসে বাইতুল্লার সামনে বসিয়ে দিলেন। তিনি রহমতুল্লাহি তালালাই জমজম শরীফ আনিয়ে পান করলেন এবং দোয়া করলেন, ইয়া ইলাহি, হজ থেকে বঞ্চিত করিও না। সেই মুহূর্তেই আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দান করলেন যে তিনি উঠে নিজের পায়ে হেঁটে আরাফাতের ময়দানে গেলেন এবং হজ আদায় করলেন। প্রিয় ইসলামী ভাইরা, যদি বিশ্বাস অটুট থাকে তবে নিশ্চয়ই জমজমের পানি পান করার পর যে দোয়াই করা হয় কবুল হয়। আর কেনই বা হবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জমজম যে উদ্দেশ্যে পান করা হবে তা সেজন্যই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হামজা বিন ওয়াসিল তার শ্রদ্ধায় পিতা থেকে বর্ণনা করেন, পবিত্র হেরেম শরীফে কোনো ব্যক্তি সাতু এক প্রকারের আটা মিশ্রিত খাবার খেল। সাতুতে সুই ছিল যা তার কণ্ঠনালীতে আটকে গেল এবং তার জীবন নিয়ে তালমাতাল অবস্থা হল। অনেক চেষ্টা করেও কিছু হল না। কাঁদতে কাঁদতে বলল, আমার শেষ চিকিৎসা হলো জমজম। আমাকে জমজমের পানি পান করাও, ইনশা আল্লাহ আমি ভালো হয়ে যাব। সুতরাং তাকে জমজমের পানি পান করানো হলো। আলহামদুলিল্লাহ, জমজম শরীফের পানির বরকতে তিনি সুস্থ হয়ে গেলেন। বর্ণনাকারী বললেন, আমার আব্বা জান সেই ব্যক্তিকে কিছুদিন পর হেরেম শরীফে দেখেছিলেন, তিনি তখন সম্পূর্ণ সুস্থ ও প্রশান্তিতে ছিলেন। এক ইয়ামিনি লোকের পিপাসার রোগ হয়েছিল, অর্থাৎ পেট ভরে যাওয়া অথচ পিপাসায় কাতর থাকা। ইয়ামিনের চিকিৎসকরা এটি দুরারোগ্য রোগ বলে ঘোষণা দিল। সে মক্কা শরীফে এল এবং এখানকার চিকিৎসকদের পরামর্শ নিল। আল্লাহ পাক তার মনে এই ভাব জাগিয়ে দিল যে যেন সে জমজমের পানি পান করে। অতএব লোকটি পেট ভরে জমজমের পানি পান করল। আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে সে আরোগ্য লাভ করল। মুজাহিদ ইবনে ইয়াহিয়া বলখি বলেন, খোরাসানের এক অধিবাসী 60 বছর যাবৎ মক্কা শরীফে বসবাস করে আসছিলেন, যিনি অনেক বড় আবিদ, জাহিদ এবং রাত্রি জাগরণকারী ব্যক্তিত্ব ছিলেন। দিনে কোরআনে পাকের তেলাওয়াত করতেন এবং রাতে তাওয়াফ করতেন। একজন নেককার ও সৎ লোকের সাথে সেই খোরাসানি ব্যক্তির বন্ধুত্ব ছিল। সৎ লোকটি সেই খোরাসানি ব্যক্তিটির নিকট আমানত স্বরূপ 10,000 দিনার গচ্ছিত রেখে সফরে চলে গেলেন। সফর শেষে তিনি যখন ফিরে আসলেন, জানতে পারলেন যে তার খোরাসানি বন্ধুটি মারা গেছে। তিনি তার ওয়ারিশদের নিকট গিয়ে তার আমানতগুলো চাইলে তারা সে বিষয়ে অজ্ঞতা প্রকাশ করল। সৎ লোকটি মক্কা শরীফের ফকিদের ঘটনাটি জানালে তারা বললেন, আমরা আশা করি যে মরহুম খোরাসানি ব্যক্তিটি জান্নাতি। আপনি মধ্যরাতের পর জমজম কূপের ভিতরে ঝুঁকে এই কথা বলবেন, হে খোরাসানি ব্যক্তি, আমি তোমাকে আমানত দিয়েছিলাম। তিনি উত্তর দিবেন। অতঃপর তিনি এমনই করলেন, কিন্তু জমজমের কূপ থেকে কোনো উত্তর এল না। লোকটি আবারও মক্কা শরীফের ওলামাদের সাথে যোগাযোগ করলে তারা সবাই আফসোস প্রকাশ করলেন আর বললেন, হয়তো তিনি জান্নাতিদের অন্তর্ভুক্ত নয়, জান্নাতি হলে তার রুহটি জমজম কূপের ওখানেই থাকত। এখন আপনি ইয়ামেনের বরহুত কূপের নিকট গিয়ে পূর্বের ন্যায় বলবেন, সেই কূপটি জাহান্নামের পাশে, সেখানে জাহান্নামীদের রুহগুলো থাকে। অতএব লোকটি ইয়ামেন গেলেন আর বরহুত কূপের কাছে গিয়ে ডাক দিলেন, হে খোরাসানি, আমি তোমাকে আমানত দিয়েছিলাম। তিনি সেখানে রুহগুলোকে চিৎকার করতে শুনলেন। একটি থেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কারণে আজাবে লিপ্ত? সে বলল, আমি অত্যাচারী ছিলাম, হারাম খেতাম, মালাকুল মউত আমাকে এখানে এনে নিক্ষেপ করেছে। অন্য রুহু বলল, আমি হলাম আব্দুল মালিক বিন মারওয়ানের রুহু, অত্যাচার করার কারণে আমি এখানে আজাবের মধ্যে রয়েছি। সেই সৎ লোকটি বললেন, আমি তৃতীয় আওয়াজ শুনলাম যা ছিল খোরাসানি বন্ধুটির। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কেন? তুমি তো ইবাদত গুজার বান্দা ছিলে। খোরাসানিটি বলল, আমার এক পঙ্গু বোন ছিল, আমি তার প্রতি উদাসীন ছিলাম এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিলাম, সে কারণেই আমার সকল ইবাদত নষ্ট হয়ে গেছে আর আমি আজাবে লিপ্ত হয়ে গেছি। সৎ ব্যক্তিটি জিজ্ঞাসা করল, আমার আমানত কোথায়? খোরাসানি বলল, আমার ঘরের অমুক কোনায় মাটির নিচে পুঁতে রাখা আছে, গিয়ে নিয়ে নাও। অতএব সৎ লোকটি খোরাসানির বাড়িতে এল এবং সেখান থেকে তার আমানতগুলো বের করে নিল। এরপর সে খোরাসানির বোনটির নিকট গেল এবং তার প্রয়োজনাদি পূর্ণ করে দিল। মৃত্যু ব্যক্তির বোনটি খুশি হয়ে গেল। সৎ ব্যক্তিটি পুনরায় মক্কা শরীফে এসে জমজমের কূপে গিয়ে ডাক দিল। মৃত খোরাসানি ব্যক্তিটি উত্তর দিল, আলহামদুলিল্লাহ, আমি বরহুত কূপ থেকে মুক্তি পেয়েছি এবং এখানে খুবই শান্তি ও আরামে আছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ভারতের অধিবাসী এক ঘাস কর্তনকারী বৃদ্ধের জিলহজ মাসের 9 তারিখে স্মরণ আসলো যে আজ আরাফাতের দিন। সৌভাগ্যবান হাজি সাহেবরা আরাফার ময়দানে সমবেত আছেন। এ কথাগুলো স্মরণ আসতেই বৃদ্ধ লোকটি বেদনার এক আফসোসের নিঃশ্বাস ছেড়ে বললেন, আহ, আমিও যদি হজ করতে পারতাম। কুদআতুল কুবরা মাহবুবে ইয়াজদানি হযরত সাইয়েদুনা শায়খ সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিন্নানি রহমতুল্লাহি তালালে পাশেই বসা ছিলেন। তিনি বৃদ্ধ লোকটির আবেগ ভরা মনের বেদনার কথাগুলো শুনে বললেন, এদিকে আসুন। বৃদ্ধটি কাছে এলেন, এবার মুখে নয় হাতে ইশারা করলেন, যান। ইশারা করার সাথে সাথেই সেই বৃদ্ধ লোকটি নিজেকে মক্কা শরীফে পবিত্র মসজিদে হারামের একেবারে কাবা শরীফের সামনেই পেলেন। তিনি উৎফুল্লতার সাথে তাওয়াফ করলেন, আরাফাতের ময়দানে গেলেন এবং অপরপর হজের সকল আনুষ্ঠানিকতাগুলো পালন করলেন। হজের মৌসুম যখন শেষ হয়ে গেল, বৃদ্ধটি মনে মনে বলল, এবার দেশে যাব কিভাবে? এই কথা মনে আসার সাথে সাথেই তিনি হযরত সাইয়েদুনা শাইখ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি তাআলাকে তার সামনে দাঁড়ানো দেখতে পেলেন। তিনি বৃদ্ধটিকে বললেন, যান। বৃদ্ধ হাজি সাহেবটি মাথা উঠানোর সাথে সাথেই দেখতে পেলেন তিনি ভারতের নিজের ঘরেই অবস্থান করছেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক। হযরত সাইয়েদুনা আবুল হুসাইন দর্রাস রহমতুল্লাহি তাআলা বলেন, কোন এক বছর আমি একাই হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং দ্রুত পথ অতিক্রম করে কাদিসিয়ায় পৌঁছালাম। সেখানে কোন এক মসজিদে গেলে আমার দৃষ্টি এক কুষ্ঠ রোগীর উপর পড়ল। তিনি আমাকে সালাম দিলেন এবং বললেন, হে আবুল হুসাইন, হজের ইচ্ছা পোষণ করেছেন নাকি? তাকে দেখে আমার খুবই ঘৃণা হচ্ছিল, সুতরাং আমি অবজ্ঞার সুরে বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলুন। আমি মনে মনে বললাম, এ তো এক নতুন বিপদ এসে পড়ল, আমি তো সুস্থ লোকের সঙ্গ এড়িয়ে চলি, আর এই কুষ্ঠ রোগী আমাকে তার সাথে থাকার অনুরোধ করছে। আমি পরিষ্কার ভাষায় অস্বীকার করলাম। তিনি অত্যন্ত বিনয়ের স্বরে আমাকে বললেন, আমাকে আপনার সাথে নিয়ে যান, বড়ই মেহরবানি হবে। কিন্তু আমি শপথ করে বললাম, আল্লাহর কসম, আমি কখনোই তোমাকে আমার সাথী বানাবো না। তিনি বললেন, হে আবুল হুসাইন, আল্লাহ পাক দুর্বলদেরকে এমন কিছু দিয়ে দিয়েছেন যা দেখে সবলরাও হতবাক হয়ে যায়। আমি বললাম, তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু আমি তোমাকে সাথে রাখতে পারবো না। আসরের নামাজ আদায় করে আমি পুনরায় সফর শুরু করলাম। সকালবেলা এক লোকালয় গিয়ে পৌঁছালাম। আশ্চর্যজনকভাবে সেই কুষ্ঠ রোগীর সাথে দেখা হল। আমাকে দেখে তিনি সালাম দিয়ে বললেন, আল্লাহ পাক দুর্বলকে এমন কিছু দিয়ে থাকেন যা দেখে সবলরাও অবাক হয়ে যায়। তার কথাগুলো শুনে তার ব্যাপারে আমার অন্তরে বিভিন্ন ভাবনার উদয় হতে লাগল। যাই হোক, আমি সেখান থেকে রওনা হয়ে গেলাম। যখন আমি কার আ নামক স্থানে এসে নামাজের জন্য মসজিদে প্রবেশ করলাম, তখন সেখানেও দেখলাম তিনি বসে আছেন। বললেন, হে আবুল হুসাইন, আল্লাহ পাক দুর্বলকে এমন কিছু দান করেন যা দেখে সবলরাও হতবাক হয়ে যায়। তার কথা শুনে আমার মনে ভাবাবেগের উদয় হল এবং আমি অত্যন্ত আদব সহকারে আরজ করলাম, হুজুর, আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করেছি এবং আপনার নিকটও ক্ষমার ভিখারি, আমাকে ক্ষমা করে দিন। তিনি বললেন, আপনি এ কেমন কথা বলছেন? আমি বললাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি যে আপনার সাথে সফর করিনি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আমাকে আপনার সাথে সফর সঙ্গী করে নিন। তিনি বললেন, আপনি আমার সাথে সফর না করার শপথ করেছেন আর আমি আপনার শপথ ভাঙতে চাই না। আমি বললাম, ঠিক আছে, তবে এতটুকু দয়া করুন যে প্রত্যেক মঞ্জিলেই আপনার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিন। তিনি বললেন, ইনশা আল্লাহ। এরপর তিনি আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং আমিও অগ্রসর হতে লাগলাম। আল্লাহ পাকের সেই নেককার বান্দাটির বরকতে বাকি সফরে আমাকে কোন রকম ক্ষুধা পিপাসা কিংবা ক্লান্তির সম্মুখীন হতে হয়নি। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মঞ্জিলেই আমার সাথে সেই বুজুর্গটির সাক্ষাৎ হতে লাগল। এমনকি মদিনা শরীফের সুগন্ধিময় পরিবেশের ফয়েজ লাভ করে মক্কা শরীফ পৌঁছে যায়। সেখানে হযরত সাইয়েদুনা আবু বকর কাত্তানি ও হযরত সাইয়েদুনা আবুল হাসান মুজাইন রহমতুল্লাহি তাআলার সাথে সাক্ষাতের সৌভাগ্য অর্জিত হল। আমি যখন তাদেরকে এই আশ্চর্যজনক কাহিনীটি শুনালাম, তখন তারা বললেন, ওহে নির্বোধ, তুমি কি জানো তিনি কে ছিলেন? তিনি হলেন হযরত সাইয়েদুনা আবু জাফর মাজজুম রহমতুল্লাহি তাআলাই। আমরা তো দোয়া করি যে আহ, আল্লাহ পাক যেন তার এই অলির দিদার নসিব করেন। শুনো, আর কখনো যদি তার সাথে তোমার সাক্ষাৎ হয়, তবে আমাদের অবশ্যই জানাবে। জিলহজ মাসের দশম তারিখে আমি যখন জামরাতুল উকবা অর্থাৎ বড় শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলাম, তখন এক ব্যক্তি আমাকে তার নিকটে টেনে বললেন, হে আবুল হুসাইন, আসসালামু আলাইকুম। আমি পিছনে ফিরতেই দেখলাম সেই বুজুর্গটি অর্থাৎ হযরত সাইয়েদুনা আবুল জাফর মাজজুম রহমতুল্লাহি তাআলাই। তাকে দেখার সাথে সাথেই আমার ভাবাবেগের সৃষ্টি হল এবং আমি কান্না করতে করতে বেহুশ হয়ে লুটিয়ে পড়লাম। যখন আমার হুশ ফিরে পাই, ততক্ষণে তিনি চলে গেলেন। অতঃপর শেষ দিনে আখিরি তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের পাশে দুই রাকাত নামাজ আদায়ের পর আমি যখনই দোয়ার জন্য হাত উঠালাম, এমন সময় হঠাৎ কেউ আমাকে নিজের দিকে টানলেন। দেখলাম তিনি ছিলেন হযরত সাইয়েদনা আবু জাফর মাজজুম রাহমাতুল্লাহি তাআলা। বলতে লাগলেন, আবুল হোসাইন, ভয় পেও না, চেঁচামেচি করো না, নিশ্চিন্ত থাকো। আমি নীরব রইলাম এবং আল্লাহ পাকের দরবারে তিনটি দোয়া করছিলাম। তিনি আমার প্রতিটি দোয়ায় আমিন বললেন। এরপর তিনি আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন, আর কখনো তাকে দেখলাম না। আমার সেই তিনটি দোয়া ছিল, নাম্বার এক, হে আমার পাক পরওয়ারদিগার, গরিবকে তুমি আমার এতই পছন্দনীয় বানিয়ে দাও, দুনিয়ার বুকে তার চেয়ে অধিক কোনো কিছু যেন আমার ভালো না লাগে। নাম্বার দুই, তুমি আমাকে এমন বানিও না যে আমার এমন কোন রাত কাটবে যে পরবর্তী সকালের জন্য আমি কোনো বস্তু সঞ্চয় করে রেখেছি। এমনই হয়েছিল যে কয়েক বছর অতিবাহিত হয়ে গিয়েছিল, অথচ আমি আমার নিকট কোনো বস্তু সঞ্চিত করে রাখিনি। আর তৃতীয় দোয়াটি ছিল, হে আমার পাক পরওয়ারদিগার, তুমি যখনই আমাকে তোমার আউলিয়ে কেরামের সাক্ষাতের মহান সৌভাগ্য দান করবে, তখন তাদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে নিও। আমার মহান প্রতিপালকের প্রতি পূর্ণ আশা যে আমার এ দোয়া তিনি অবশ্যই পূর্ণ করবেন, কেননা এতে একজন কামিল ওলি আমিন শব্দের মোহর লাগিয়েছেন। আল্লাহ তাআলার রহমত তাদের প্রতি বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান বিন আলী ইবনে জাওজি রহমাতুল্লাহি তাআলা নিজের কিতাব উইলুল হেকায়াতে লিখেছেন, এক পরহেজগার ব্যক্তির বর্ণনা হল, আমি লাগাতার তিন বছর যাবৎ হজের জন্য দোয়া করে আসছিলাম, কিন্তু আমার ভাষণা পূর্ণ হচ্ছিল না। চতুর্থ বছরে হজের মৌসুম চলছিল এবং আমার অন্তর হজের ভাষণায় ছটফট করছিল। এক রাতে যখন আমি ঘুমিয়ে পড়লাম, আমার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়ে উঠল। আলহামদুলিল্লাহ, স্বপ্নে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিদার লাভে ধন্য হলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি এবছর হজের জন্য চলে যাও। আমার চোখ খুললে অন্তরে খুশির বাতাস বইতে লাগলো। তাজেদারে রিসালাত নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুমিষ্ট আওয়াজ কানে যেন বারবার বেজে উঠল, তুমি এবছর হজের জন্য চলে যাও। নবীর দরবার থেকে হজের অনুমতি পেয়ে আমার মন অত্যন্ত আনন্দিত ছিল। হঠাৎ মনে পড়ল যে আমার কাছে তো সফরের খরচাদি নেই। এই ভাবনা আসতেই আমার মন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। পরবর্তী রাতে মদিনার তাজেদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও স্বপ্নে জিয়ারত হল, কিন্তু আমার দরিদ্রতার কথা বলতে পারলাম না। অনুরূপভাবে তৃতীয় রাতেও স্বপ্নে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আদেশ হলো, তুমি এবছর হজের জন্য চলে যাও। আমি মনে মনে ভাবলাম, চতুর্থবার যদি হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আগমন করেন, তবে আমার দারিদ্রতা সম্পর্কে আরজ করব। চতুর্থ রাতে পুনরায় নবী রহমত শাফিয়ে উম্মত তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গরিবালয় তাশরিফ নিয়ে এলেন আর ইরশাদ করলেন, তুমি এবছর হজের জন্য চলে যাও। আমি হাত জোর করে আরজ করলাম, হে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট পাথর নেই। ইরশাদ করলেন, তুমি তোমার ঘরের অমুক স্থানটি খনন করো, সেখানে তোমার দাদার একটি যুদ্ধের পোশাক পাবে। এতটুকু বলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে চলে গেলেন। সকালে আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, মন আনন্দিত ছিল। ফজরের নামাজের পর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো স্থানটি খনন করলাম। আসলে সেখানে একটি মূল্যবান যুদ্ধের পোশাক ছিল, তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মনে হচ্ছিল যেন কেউ সেটি ব্যবহারই করেনি। আমি তা 4,000 দিনারে বিক্রি করলাম এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আলহামদুলিল্লাহ, নবী রহমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃপা দৃষ্টির ফলে আমার হজে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত সাইয়েদনা আলী ইবনে মুয়াফাক রহমাতুল্লাহি তাআলা বলেন, আমি হজের সৌভাগ্য অর্জন করলাম, কাবা শরীফের তাওয়াফ করলাম, হাজরে আসওয়াদ চুমু খেলাম, 2 রাকাত তাওয়াফের নামাজও আদায় করলাম। এরপর কাবা শরীফের দেয়ালের পাশে বসে কান্না করতে লাগলাম এবং আল্লাহ পাকের দরবারে আরজ করলাম, হে আল্লাহ, আমি তোমার পবিত্র ঘরের চতুর্দিকে জানি না কতবার যে চক্কর দিয়েছি, কিন্তু আমি জানি না যে কবুল হলো কিনা। এরপর আমার তন্দ্রা ভাব এসে গেল। তখন আমি এক গায়বী আওয়াজ শুনতে পেলাম, হে আলী ইবনে মুয়াফাক, আমি তোমার কথা শুনেছি, তুমি কি আমার ঘরে কেবল তাকেই আহ্বান করো না যাকে তুমি ভালোবাসো। আল্লাহ পাকের রহমত তার উপরে বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে হুনাইফ রহমাতুল্লাহি তাআলাই বলেন, আমি হজের উদ্দেশ্যে বের হলাম, বাগদাদে পৌঁছা পর্যন্ত অবস্থা এমন ছিল যে লাগাতার ৪০ দিন যাবত কিছু খেলাম না। কঠিন পিপাসার্ত অবস্থায় যখন একটি কূপের নিকট গেলাম, দেখলাম একটি হরিণ পানি পান করছিল। আমাকে দেখেই হরিণটি পালিয়ে গেল। কূপটিতে উঁকি দিয়ে দেখলাম পানি অনেক নিচে ছিল, বালতি ছাড়া পানি উঠানো সম্ভব হবে না। আমি একথা বলেই ফিরে আসলাম, হে আমার মালিক ও মাওলা, আমার মর্যাদা কি এই হরিণের সমানও নয়? এমন সময় পিছন থেকে আওয়াজ আসলো, আমি তোমাকে পরীক্ষা করছিলাম কিন্তু তুমি ধৈর্য ধারণ করনি, এখন আবার যাও পানি পান করে নাও। আমি যখন আবার গেলাম, দেখলাম কূপটি উপরের অংশ পর্যন্ত পানিতে ভর্তি ছিল। আমি ভালোভাবে পিপাসা মিটালাম এবং নিজের মক্সটি ভরে নিলাম। তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলাম, হরিণ তো মস্ক ছাড়াই এসেছিল, তুমি কিন্তু মস্ক সাথে করে নিয়ে এসেছ। আমি পুরো পথে সেই মস্ক থেকে পানি পান করতাম আর অজু করতাম, কিন্তু পানি কখনো শেষ হতো না। অতঃপর আমি যখন হজ শেষ করে ফিরে আসছিলাম আর জামে মসজিদে প্রবেশ করলাম, তখন সেখানে হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি তাআলা উপস্থিত ছিলেন। তিনি আমাকে দেখেই বললেন, তুমি যদি মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে তাহলে তোমার পা থেকে ঝর্ণা প্রবাহিত হতো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত সাইয়েদুনা কাসেম বিন উসমান রহমাতুল্লাহি তাআলা খুবই জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী এবং মুত্তাকি বুজুর্গ ছিলেন। তিনি বলেন, আমি এক ব্যক্তিকে দেখলাম যে তিনি তাওয়াফ করার সময় শুধুমাত্র এই রকমের দোয়া করছিল, হে আল্লাহ, তুমি তো সকল অভাবীদের অভাব পূরণ করে দিয়েছ, অথচ আমার অভাব পূরণ হল না। আমি যখন তার কাছে বারবার এই অভিনব দোয়াটি করার ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তখন বললেন, আমরা সাতজন জিহাদে গিয়েছিলাম, অমুসলিমরা আমাদের গ্রেফতার করে নিল। যখন আমাদেরকে হত্যা করার উদ্দেশ্যে মাঠে নিয়ে গেল, হঠাৎ আমি উপরের দিকে মাথা তুললাম, দেখতে পেলাম আসমানের সাতটি দরজা খোলা, প্রত্যেক দরজায় একটি করে হুড় দাঁড়ানো। আমাদের একজন সাথীকে যখনই শহীদ করা হলো, আমি দেখলাম একটি হুড় রুমাল হাতে নিয়ে সেই শহীদের রুহু নেয়ার জন্য জমিনে নেমে এলো। এভাবে আমার ৬ জন সাথীকে শহীদ করে দেওয়া হলো। অনুরূপ প্রত্যেকের রুহুগুলো নেয়ার জন্য এক একটি করে হুর আসতে থাকে। যখন আমার পালা এলো, তখন এক দরবারি তার সেবার জন্য আমাকে বাদশার কাছ থেকে চেয়ে নিল। এতে আমি শাহাদাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমি একটি হুরকে বলতে শুনেছি, হে বঞ্চিত ব্যক্তি, শেষ পর্যন্ত তুমি এমন সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেলে। এরপর আসমানের সাতটি দরজা বন্ধ হয়ে গেল। এ কারণেই তো ভাই, আমার বঞ্চিত হওয়ার জন্য আমি আফসোস করি। শাহাদাতের সৌভাগ্য আমারও যদি নসিব হয়ে যেত, এই সেই অভাব যা আমার দোয়ায় আপনি শুনছেন। হযরত সাইয়েদুনা কাসেম বিন উসমান রহমাতুল্লাহি তাআলা বলেন, আমার মতো এই সাতজন সৌভাগ্যবানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই সপ্তম জনই, যিনি হত্যা থেকে বেঁচে গেলেন। তিনি নিজের চোখের সেই মনোরম দৃশ্য দেখেছেন যা অন্যদের কেউ দেখেননি, তারপরও ইনি জীবিত রয়েছেন আর আন্তরিকতার সাথে নেক আমল করে যাচ্ছেন। হযরত সাইয়েদুনা আবু মুহাম্মদ রহমাতুল্লাহি তাআলা বলেন, আল্লাহ পাকের উপর ভরসা করে তিনজন মুসলমান কোন ধরনের পাথর ছাড়াই হজের উদ্দেশ্যে রওনা হলেন। সফররত অবস্থায় তারা খ্রিস্টানদের এক লোকালয় অবস্থান করলেন। তাদের একজনের দৃষ্টি এক সুন্দরী খ্রিস্টান মহিলার উপর পড়লে সে তার প্রেমে পড়ে গেল। সে প্রেমিক বিভিন্ন বাহানা করে সেই লোকালয়ে রয়ে গেল এবং অপর দুইজন হাজি রওনা হয়ে গেল। এবার সেই প্রেমিক নিজের মনের কথাটি মহিলাটির পিতাকে বলল। পিতা বলল, তার মহারণা তুমি দিতে পারবে না। জিজ্ঞাসা করল, মহারণা কি? উত্তর পেল, খ্রিস্টান হয়ে যাও। সেই হতভাগা লোকটি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সেই মহিলাটিকে বিয়ে করল এবং দুটি সন্তানও জন্ম হল। অবশেষে সে মারা গেল। তার দুই হাজি বন্ধু কোন সফরে পুনরায় সে লোকালয় এলে তাদের বন্ধুটির সব খবর জানতে পারলেন। তারা অত্যন্ত মর্মাহত হলেন। তারা যখন খ্রিস্টানদের কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সেই প্রেমিকের কবরের পাশে একজন মহিলা এবং দুই শিশুকে কাঁদতে দেখলেন। সেই দুইজন হাজিও আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনার কথা স্মরণ করে কান্না করতে লাগলেন। মহিলাটি জিজ্ঞাসা করলেন, আপনারা কেন কাঁদছেন? তখন তারা মৃত ব্যক্তির মুসলমান অবস্থার, নামাজ, ইবাদত ও তাকওয়া পরহেজগারি ইত্যাদির কথা উল্লেখ করলেন। মহিলাটি যখন এ কথা শুনলেন, তখন তার মন ইসলামের প্রতি ধাবিত হল এবং তিনি তার দুই সন্তান সহ মুসলমান হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, এ কেমন হৃদয় কাঁপানো কাহিনী যে হেরেমের পথে নেককার পরহেজগার মুসাফির হঠাৎ পার্থিব ভালোবাসায় পতিত হয়ে হৃদয়ের পাশাপাশি দিন ও বিসর্জন দিয়ে বসল এবং কিছু সময়ের জন্য রং তামাশায় মেতে মৃত্যুর পথ ধরে অন্ধকার কবরের সিঁড়ি অতিক্রম করল। এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সবাইকে আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনাকে ভয় করা এবং ইমানের উপর মৃত্যুর ফরিয়াদ করতে থাকা উচিত। কেননা কেউ জানে না যে আমাদের উপর কি ঘটে। মাক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত ভাবাবেগপূর্ণ বিসিডি কিংবা আল্লাহকি খুফিয়া তদবির ক্রয় করে অবশ্যই দেখে নিবেন, ইনশা আল্লাহ আপনারা আল্লাহ পাকের ভয়ে কেঁপে উঠবেন। আরাফাতের দোয়ায় হাজিদের অশ্রু বিসর্জন আর আহাজারি যখন শুরু হয়ে গেল, তখন হজরত সাইদুনা বকর রহমাতুল্লাহি তাআলা বলতে লাগলেন, আহ, আমিও যদি এসব কান্দনরত হাজিদের দলে হতাম। আর হজরত সাইদুনা মোতারিফ রহমতুল্লাহি তালালাই খোদাবিটিতে জড়সড় হয়ে অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে আরজ করলেন, হে আল্লাহ, তুমি আমার নাফারমানির কারণে এসব হাজিদেরকে নিরাশ করিও না। হযরত সাইয়েদনা মুহাম্মদ ইবনে মুনকাদির রহমতুল্লাহি তালালাই জীবনে 33 বার হজ করার সৌভাগ্য অর্জন করেন। তার শেষ হজে আরাফাতের ময়দানে মোনাজাতে এভাবে আরজ করেছিলেন, হে আল্লাহ, তুমি জানো এই আরাফাতে আমি 33 বার অবস্থান করেছি, একবার নিজের পক্ষ থেকে এবং একবার আমার পিতা মাতার পক্ষ থেকে হজ করার সৌভাগ্য অর্জন করেছি। হে পরওয়ারদিগার, আমি তোমাকে সাক্ষী করেছি যে আমি আমার বাকি 30টি হজ সেসব লোকদেরকে দান করে দিলাম যারা এই আরাফাতে অবস্থান করেছে, কিন্তু তাদের আরাফাতে অবস্থান করাটা কবুল হয়নি। তিনি যখন আরাফাত থেকে মুজদালিফায় পৌঁছালেন, তখন স্বপ্নে তাকে আহ্বান করে বলা হল, হে ইবনে মুনকাদির, তুমি কি তার উপর দয়া করেছ যিনি দয়া সৃষ্টি করেছেন? তুমি কি তাকে দান করতে চাও যিনি দান সৃষ্টি করেছেন? তোমার প্রতিপালক আল্লাহ পাক তোমাকে ইরশাদ করেন, আমার সম্মান ও মহত্বের শপথ, আমি আরাফাতে অবস্থানকারীদের আরাফাত সৃষ্টি করার 2000 বছর পূর্বেই ক্ষমা করে দিয়েছি। হযরত সাইয়েদনা আলী ইবনে মুয়াফফাক রাহমাতুল্লাহি তাআলাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনেকবার হজ করেছেন। তিনি রাহমাতুল্লাহি তাআলাই বলেন, স্বপ্নে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে ইবনে মুয়াফফাক, তুমি কি আমার পক্ষ থেকে হজ করেছো? আমি আরজ করলাম, জি হ্যাঁ। ইরশাদ করলেন, তুমি কি আমার পক্ষ থেকে তালবিয়া পাঠ করেছো? আমি উত্তর দিলাম, জি হ্যাঁ। ইরশাদ করলেন, কিয়ামতের দিন আমি তোমাকে এর প্রতিদান দেব এবং আমি হাশরের দিনে তোমার হাত ধরে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব, যখন লোকেরা কঠিন হিসাব নিকাশে ব্যস্ত থাকবে। হযরত সাইয়েদনা আলী ইবনে মুয়াফফাক রাহমাতুল্লাহি তাআলার এটি 60তম হজ ছিল। তিনি তখন পবিত্র হেরেমে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মনে এলো, আর কতদিন প্রতি বছর বিরান ভূমি জঙ্গলের পথ মারতে থাকব? এমত অবস্থায় নিদ্রা প্রাধান্য বিস্তার করলে আমি ঘুমিয়ে পড়লাম এবং অদৃশ্য থেকে আওয়াজ শুনলাম। সেই ব্যক্তির জন্য সুসংবাদ যাকে তার মুনিব নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন এবং নিজের ঘরে ডেকে এনে উচ্চ মর্যাদা দান করেছেন। সুযোগ পেতেই তিনি যুবকটিকে বললেন, কি ব্যাপার, ফিরে যাওয়ার পরিবর্তে লাগাতার নামাজই পড়ে যাচ্ছেন? তিনি বললেন, নিজের ইচ্ছায় কিভাবে ফিরে যাই, বিদায়ের জন্য অনুমতির অপেক্ষায় আছি। হযরত সাইয়েদনা জুননুন মিসরি রহমাতুল্লাহি তাআলা বললেন, তখনও আমরা কথাই বলছিলাম, এমন সময় সেই যুবকটির উপর একটি চিরকুট এসে পড়ল। তাতে লেখা ছিল, এই চিরকুটটি খোদায় গাফফার মহান প্রতিপালকের পক্ষ থেকে, তারই কৃতজ্ঞতা জ্ঞাপনকারী একনিষ্ঠ বান্দার প্রতি, ফিরে যাও, তোমার আগের ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন, এক আবিদ বলেন, আমি ক্রমাগত কয়েক বছর যাবৎ হজ এর মহান সৌভাগ্য অর্জনে ধন্য হচ্ছিলাম এবং প্রতি বছর এক দরবেশকে পবিত্র কাবার দরজা আঁকড়ে ধরা অবস্থায় দেখতাম। যখন তিনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ শোনা যেত লাব্বাইক। আমি 14তম বছরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, হে দরবেশ, তুমি বদির তো নও? সে উত্তর দিল, আমি সবকিছুই শুনছি। আমি বললাম, তবে এরূপ কষ্ট করছো কেন? সে বলল, জনাব, আমি শপথ করে বলতে পারি যে 14 বছর কেন, আমার বয়স যদি 14,000 বছর হয় এবং বছরে একবার নয় প্রতিদিন 1,000 বার যদি এই উত্তর লাব্বাইক শুনি, তবুও এই দরজা থেকে মাথা উঠাব না। তিনি রহমাতুল্লাহি তাআলা বললেন, আমরা কথাবার্তায় ব্যস্ত ছিলাম, হঠাৎ এমন সময় আসমান হতে একটি কাগজ ওই ব্যক্তির বুকে এসে পড়ল। তিনি কাগজটি আমার দিকে বাড়ালেন, আমি পড়লাম। এতে লেখা ছিল, হে মালিক বিন দিনার, তুমি আমার বান্দাকে আমার কাছ থেকে পৃথক করে দিচ্ছ যে আমি তার এ কবছরের হজ কবুল করিনি, এমন নয় বরং এই বছর আসা সকল হাজির হজ ও তার ডাকার বরকতে কবুল করেছি, যেন কেউ আমার দরবার থেকে বঞ্চিত না ফিরে। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনাটি থেকে আমরা এই মাদানী ফুল পেলাম যে দোয়া কবুল হওয়াতে যত বিলম্ব হোক না কেন, নিরাশ না হওয়া উচিত। আমরা বিলম্ব হওয়ার মূল রহস্য সম্পর্কে অবহিত নই। নিঃসন্দেহে দোয়া কবুল হওয়াতে বিলম্ব হওয়া বরং দোয়া কবুলের নিদর্শন প্রকাশ না হওয়াও আমাদের জন্য উপকারী বটে। আমার আকা আলা হজরত রহমতুল্লাহি তালালের শ্রদ্ধায় আব্বাজান রইসুল মোতাকাল্লিমিন হজরত মাওলানা নকি আলী খান রহমতুল্লাহি তালালাইয়ের বক্তব্যের সারমর্ম হচ্ছে, আল্লাহ পাকের হিকমত হচ্ছে যে তোমার দোয়া কবুল করেন না, কারণ তুমি যা প্রার্থনা করছো তা যদি তোমাকে দান করেন তাহলে তোমার ক্ষতি হবে। মনে করো তুমি ধন সম্পদ প্রার্থনা করছো আর তা যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার ইমানের উপর বিপদ আসবে। অথবা মনে করো তুমি সুস্থতা প্রার্থনা করছো অথচ স্বাস্থ্য তোমার আখিরাতের পক্ষে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এই কারণে তিনি তোমার দোয়া কবুল করেন না। দ্বিতীয় পারার সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ তাবারকতালা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, সম্ভবত কোনো বিষয় তোমাদের পছন্দনীয় হবে অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর নয়। দোয়া কবুল হোক আর না হোক, দোয়া করার ব্যাপারে কার্পণ্য করা উচিত নয়। আপন পরওয়ার দিগারকে বারবার ডাকতে থাকাও একটি বড় ধরনের সৌভাগ্য এবং মূলত এটি ইবাদত। এ প্রসঙ্গে আরও একটি কাহিনী লক্ষ্য করুন। এক বৃদ্ধ বুজুর্গ কোনো এক যুবকের সাথে হজ করতে গেলেন। ইহরাম পরিধান করে যখন বললেন, লাব্বাইক, আমি তোমার দরবারে উপস্থিত, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, লাব্বাইক, অর্থাৎ তোমার উপস্থিতি কবুল হয়নি। যুবক হাজিটি তাকে বললেন, উত্তরটি কি আপনি শুনেছেন? বৃদ্ধ হাজিটি বললেন, জি হ্যাঁ শুনেছি, আমি তো 70 বছর ধরেই এই উত্তর শুনে আসছি, আমি প্রতিবারই আওয়াজ করি লাব্বাইক আর উত্তর শুনি লাব্বাইক, তোমার উপস্থিতি কবুল করা হয়নি। যুবকটি বললেন, তবু কেন আপনি বারবার আসেন, সফরের কষ্ট সহ্য করেন এবং নিজেকে ক্লান্ত করে তোলেন? বৃদ্ধ হাজি সাহেব কান্না করে বলতে লাগলেন, তাহলে আমি কার দ্বারে গিয়ে ধর্ণা দেব? চাই আমাকে তাড়িয়ে দেয়া হোক, চাই কবুল করে নেয়া হোক, আমাকে তো এ দ্বারে আসতে হবে, এই দ্বারে না আসলে কোন দ্বারে গিয়ে আশ্রয় পাব? অদৃশ্য থেকে আওয়াজ শোনা গেল, যাও, তোমার সকল উপস্থিতি কবুল হয়ে গেল। প্রচন্ড গরমের দিনে হাজ্জাজ বিন ইউসুফ হজের সফরে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গমনকালে পথিমধ্যে তাবু গেলেন। নাস্তার সময় খাদিমকে বললেন, কোন মেহমান খুঁজে নিয়ে আসো। সে চলে গেল এবং পাহাড়ের দিকে একজন গ্রাম্য লোককে ঘুমান্ত অবস্থায় দেখতে পেয়ে লাথি মেরে জাগালেন এবং বললেন, তোমাকে গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ ডেকেছেন। লোকটি উঠে হাজ্জাজের নিকট এসে উপস্থিত হল। হাজ্জাজ তাকে বলল, আমার সাথে খাবার খাও। সে বলল, আমি যে আপনার চাইতেও শ্রেষ্ঠ দানশীল ও দয়ালুর দাওয়াত কবুল করে নিয়েছি। হাজ্জাজ জিজ্ঞাসা করল, সে কোন দয়ালু? উত্তর দিল, তিনি হলেন প্রিয় আল্লাহ, তিনি আমাকে রোজা রাখার জন্য দাওয়াত দিয়েছেন আর আমিও কবুল করে নিয়েছি। হাজ্জাজ বলল, এমন প্রচন্ড গরমের দিনে রোজা? উত্তর দিল, হ্যাঁ, কিয়ামতের প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য। হাজ্জাজ বলল, ঠিক আছে, আগামীকাল রোজা রেখো না এবং আমার সাথে খাবার খেও। লোকটি বলল, আপনি কি আমাকে আগামীকাল পর্যন্ত বেঁচে থাকার জামানত দিতে পারেন? হাজ্জাজ বলল, এ তো আমার ক্ষমতার বাইরে। গ্রাম্য লোকটি বলল, আশ্চর্য তো, আপনি আখেরাতের ব্যাপারেও কোনরূপ ক্ষমতা না রাখা সত্ত্বেও এই দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। হাজ্জাজ বলল, এ খাবারগুলো খুবই উন্নত, উত্তর দিল, এ খাবার আপনি উন্নত করেননি, বাবুর্চিও করেনি, বরং সুস্থতা ও প্রশান্তিদায়ক গুণই এই খাবারকে উন্নত করেছে। অর্থাৎ কোন রোগীর এগুলো ভালো লাগে না, কিন্তু সুস্থ ব্যক্তির তো খুবই ভালো লাগে। আর সুস্থতা ও প্রশান্তিদাতা সত্তা একমাত্র রব্বে কায়নাতেরই, কাজেই সে মহান ও অদ্বিতীয় ক্ষমতার অধিকারী, সত্তার দাওয়াতে রোজা রাখাই উচিত। হযরত সাইয়েদুনা আলী ইবনে মুয়াফাক রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমি 50 বারেরও বেশি হজ করেছি, একটি ছাড়া সবকটি সওয়াবই আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফা এবং আমার পিতামাতাকে ইসালে সওয়াব করে দিয়েছি। তখনও একটি হজ বাকি ছিল যার ইসালে সওয়াব তখনও করা হয়নি। আমি আরাফাতের ময়দানে উপস্থিত লোকদেরকে দেখলাম এবং তাদের আওয়াজ শুনে আল্লাহ পাকের দরবারে আরজ করলাম, হে আল্লাহ, যদি এ সকল লোকের মাঝে এমন কোন লোক থাকে যার হজ কবুল হয়নি, তবে আমি আমার এই হজটি তার জন্য ইসালে সওয়াব করে দিলাম। অতঃপর সেই রাতে আমি যখন মুজদালিফায় ঘুমিয়ে পড়লাম, তওবা কবুলকারী আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলাম। আল্লাহ পাক আমাকে ইরশাদ করলেন, হে আলী ইবনে মুয়াফাক, তুমি কি আমাকে কিছু উপহার দিতে চাও? আমি আরাফাতে উপস্থিত সকল মানুষ তাদের সংখ্যার চেয়েও আরো অধিক এবং তাদের চেয়েও দ্বিগুণ মানুষকে ক্ষমা করে দিলাম, আর তাদের প্রত্যেকের পরিবার পরিজন এবং প্রতিবেশীর পক্ষেও সুপারিশ কবুল করে নিলাম। এক ব্যক্তি হযরত সাইয়েদুনা হাতিমে আসম রাহমাতুল্লাহি তাআলার নিকট আরজ করলেন, আমি হজের সফরে যাচ্ছি, এমন কোন সফর সঙ্গী আমাকে দেখিয়ে দিন যার বরকতময় সহচর্যে ফয়েজ নিয়ে আমি আল্লাহ পাকের মহান দরবারে উপস্থিত হতে পারি। তিনি বললেন, ভাই, আপনি যদি সফর সঙ্গী খুঁজে থাকেন তবে কোরআন তেলাওয়াতের সঙ্গ নিন, আর যদি সাথী খুঁজে থাকেন তবে ফেরেশতাদেরকে আপনার সাথী বানিয়ে নিন, আর যদি বন্ধুর দরকার হয় তবে আল্লাহ পাক হলেন আপনার বন্ধুদেরও অন্তরের মালিক, আর যদি পাথর চান তবে আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সবচেয়ে বড় পাথর, এবং তারপর কাবাতুল্লাহ শরীফকে আপনার সামনে মনে করে আনন্দের সাথে এর তাওয়াফ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।